নমস্কার, জীবনবাণীর পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এখন থেকে আপনারা নিয়মিত শুনতে পাবেন পবিত্র বাইবেলের যাত্রা পুস্তক থেকে আলোচনা। আপনি জানতে পারবেন মসীহ কে, কিভাবে ঈশ্বর তার কাছে প্রকাশিত হলেন, কিভাবে তিনি তার আহ্বানে সাড়া দিলেন ও কিভাবে তিনি ইসরায়েল জাতিকে মিশরের বন্দী দশা থেকে মুক্ত করলেন। তাহলে দেরি নয়, জীবনবাণী আপনার জন্য যাত্রা পুস্তকের নিগূঢ়তত্ত্ব নিয়ে আপনার হৃদয় দুয়ারে উপস্থিত।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা ও বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন। আমিও বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের অপার অনুগ্রহ আশীর্বাদ লাভ করতে সমর্থ হবেন। আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে তিনের অধ্যায় শেষ করেছি, আজকে চারের অধ্যায় আমরা আসব। ঈশ্বরের সামনে মসির প্রকাশিত দুটো আপত্তিজনক কারণ আমরা শুনব বলে জেনেছিলাম গত অনুষ্ঠানে। আর সেই কারণগুলি হল, প্রথমত ইসরায়েল সন্তানদের অবিশ্বাস ও দ্বিতীয়ত তাঁর নিজের বাকপটুতার অভাব। এই জন্য ঈশ্বর দুটি চিহ্নের মাধ্যমে মসির এই বাধা দুটির উত্তর প্রদান করলেন। প্রথম চিহ্ন হল একটা যষ্টি বা লাঠি, ঈশ্বরের পরাক্রান্ত হস্তে ব্যবহৃত, যেন আশ্চর্য আশ্চর্য কার্য সম্পাদিত হয়। দ্বিতীয় চিহ্ন হল মসির কুষ্ঠগ্রস্ত হাত, যা পাপের প্রতীকরূপে দেখানো হবে আর তা আরোগ্যপ্রাপ্ত হবে, যেন তাঁতে আত্মসমর্পণকারীর প্রতি তাঁর পরাক্রম জ্ঞাপন হয়। এই চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তুর মধ্যে আরও রয়েছে মসির বক্তাস্বরূপ হারনের আগমন এবং মিশরে মসির প্রত্যাগমন ও ইসরায়েল সন্তানদের প্রাচীন বর্গের সামনে ইসরায়েলদের মিশর হতে উদ্ধার প্রাপ্তির উদ্দেশ্যে ঈশ্বরের পরিকল্পনা ঘোষণা। অধ্যায়টির মধ্যে রয়েছে মিশরে মসির প্রত্যাগমনের সাথে ঈশ্বর কর্তৃক আনিত সকল আশঙ্কাজনক অবস্থাগুলোর উদ্দেশ্যে আশ্চর্যজনক পন্থা সৃষ্টির বিষয়। মসির অন্তরে কত বিষয় উদয় হয়েছে এবং জয়প্রাপ্তির পথে কতই না প্রতিবন্ধকতা, কিন্তু মসির প্রত্যেকটি বিষয়ের সুন্দর উত্তর ও সমাধানও এর মধ্যে ঈশ্বরের দ্বারা প্রকাশ পেয়েছে, যার মাধ্যমে মসি তার নেতৃত্বের পথে এক বিনম্র স্বভাবের সঙ্গে জয় পেতে পেতে এগিয়ে চলেছেন। লক্ষ্য করি আমরা পাঠে, যাত্রাপুস্তক তার চারের অধ্যায় ৮৭ পৃষ্ঠায় রয়েছে এক এবং দুই পদে এখানে লেখা আছে, মসি উত্তর করিলেন, কিন্তু দেখুন, তাহারা আমাকে বিশ্বাস করিবে না ও আমার রবে মনোযোগ করিবে না, কেননা তাহারা বলিবে সদাপ্রভু তোমাকে দর্শন দেন নাই। তখন সদাপ্রভু তাহাকে কহিলেন, তোমার হস্তে ওখানে কি? তিনি বলিলেন, যষ্টি। তখন তিনি কহিলেন, উহা ভূমিতে ফেল। পরে তিনি ভূমিতে ফেলিলে তাহা সর্প হইল আর মসি তাহার সম্মুখ হইতে পলায়ন করিলেন। প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, আরেকটি সুন্দর সময় সুযোগ তুমি আমাদের প্রত্যেককে দিয়েছ যেন তোমার চরণতলে উপস্থিত হয়ে তোমাকে ধন্যবাদ প্রশংসা জ্ঞাপন করতে পারি। তুমি মহান পবিত্র জীবন্ত ঈশ্বর, তুমি আজ পর্যন্ত তুমি আমাদের প্রতিটি অবস্থা পরিস্থিতি তুমি তত্ত্বাবধান করে চলেছ। তোমায় ধন্যবাদ দি প্রভু, সুখে দুঃখে সংকটে তুমি আমাদের সহায় হয়েছ, আমাদের বহু প্রার্থনার উত্তর দিয়ে তুমি আশ্বস্ত করেছ তুমি আছো আমাদের সঙ্গে সঙ্গে। প্রভু, আজকে আরেকটি বার তুমি আমাদেরকে এইভাবে সুযোগ দিলে যেন তোমার বাক্যের নিকটবর্তী হয়ে তুমি যে আমাদেরকে শেখাতে চাও যেন আমরা শিখতে জানতে পারি। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার বাক্যের দ্বারা আমাদেরকে নবায়িত করো, আমাদের সমস্ত অযোগ্যতা পাপ ত্রুটি সকল মার্জনা করে তোমার শক্তিতে সকল কাজ করতে সাহায্য করো। আমাদের দেশের প্রতি তুমি আশীর্বাদ করো, আমাদের দেশের নেতাদেরকে আশীর্বাদ করো, তোমার শান্তি আনন্দ দ্বারা তুমি ঘিরে রাখো, সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যাত্রা পুস্তক থেকে আলোচনা করছি। যাত্রা পুস্তকের প্রথম দুটি পদ পাঠ করেছি এবং দেখি যে ঈশ্বর মসিকে যে কার্যভার দিয়েছেন তার জন্য মসি নিজেকে বিভিন্ন কারণে অযোগ্য বলে মনে করেছেন। লক্ষ্য করুন, আগামী দিনে মসি তার যষ্টিকে কিভাবে বিভিন্নভাবে ব্যবহার করবেন, ঈশ্বরের উপস্থিতি যে মসির সঙ্গে সর্বসময় বিরাজ করছেন সে বিষয়ে এই যষ্টি মসির কর্তৃত্বাধিকারের এক প্রতীক এবং সর্বশক্তিমান ঈশ্বরের সাক্ষ্যস্বরূপ, আর সেই সাক্ষ্য একাধারে মিশর ও ইসরায়েল উভয়েরই কাছে প্রমাণিত। আবার এই যষ্টি মসির হস্তে পরাক্রমের উৎসস্বরূপও কার্য করছে। চারের অধ্যায় তিনের পদে আমরা দেখেছি যে মসির হাতে এই লাঠি যেন মসির জীবনকেই তুলে ধরে। মসি জানতেন না এই লাঠি যা এতকাল তিনি মেষ পালনের উদ্দেশ্যে ব্যবহার করে এসেছেন তার মধ্যে সাপ থাকতে পারে। কতবারই তো তার মেষ চড়াবার সময় ক্লান্তিতে বিশ্রামের সময় লাঠিটি মাটিতে রেখেছেন, কতবার এই লাঠির দ্বারাই শত্রুর হাত হতে তার মেষদেরকে রক্ষা করেছেন, কতবার পাহাড়ি পথে লাঠির সাহায্যে পথটি অতিক্রম করেছেন। কিন্তু তখন তো লাঠি সাপে পরিণত হয়নি, তবে আজ কেন লাঠি সাপে পরিণত হল? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার আমার জীবন কি শুধু উঁচুতেই চলবে? তা নয়, তাকে নিচেও নামাতে হয়, মাটিতে পড়তে হয়। অতএব সেই অবস্থায় এই যষ্টিরূপী জীবন ঈশ্বরের হাতে সমর্পিত হলে দেখা যায় এই জীবনে কতই না অযোগ্যতা, কতই না ভুল ত্রুটি, কত পাপ অন্যায়, আর তার জন্য অর্থাৎ সেই গহিত বিষয়গুলো জীবনের মধ্যে দেখাবার জন্য মাটিতে পড়ার মতোই বিভিন্ন পরিস্থিতি আমাদের জীবনে আসা দরকার। সেই মন্দ পরিস্থিতি না এলে আমরা দেখতে পাই না যে আমাদের জীবনে পাপ আছে, আছে ভুল, দোষ, অপরাধ, অযোগ্যতা, ঈশ্বরের দৃষ্টিতে তা কলুষতা। মসি একজন হত্যাকারী বই কি? তিনি তো হত্যা করে পালিয়ে এসেছিলেন। তাছাড়া তার জীবনের অযোগ্যতা ওই লাঠির মধ্যে সাপেরই মতো আজ ঈশ্বরের সম্মুখাসম্মুখী অবস্থায়, ঈশ্বরের আদেশে তা ভূমিতে পতিত হওয়ার অবস্থায় মসি যষ্টিকে সর্পে পরিণত হয়েছে না? আমরা তা দেখে আমাদের জীবনের সর্পরূপী পাপ লক্ষ্য করে ভীত হব না? মসি হঠাৎ এই দেখে ভীত হয়ে পড়েছিলেন, কিন্তু ভীত না হয়ে আসুন আমাদের যষ্টিরূপী জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করি। মসি ঈশ্বরের বাধ্য হলেন, আসুন আমরা ঈশ্বরে বাধ্য হই। এই জীবন হতে পালিয়ে যাওয়া নয়, এই জীবনের পাপ স্বীকার করে ঈশ্বরের হাতে এক সমর্পণ করাই আমাদের আবশ্যকীয় কর্তব্য। মসি যে ঈশ্বর কর্তৃক নির্বাচিত এবং তা হওয়ার জন্য যোগ্য ছিলেন তা নয়, কিন্তু তাকে ঈশ্বর যোগ্য করে তৈরি করলেন। আমরা কিন্তু কেউই যোগ্য নই, আমাদের বিনম্র ভাবটি চাই। বুঝতে হবে আমরা কিছুই নই, ঈশ্বর তার মনের মতো আমাদের গড়ে তুলুন, তবেই দেখবেন আপনাকে ঈশ্বর তার অস্ত্ররূপে ব্যবহার করবেন। চারের অধ্যায় আদি পুস্তকের পরে যাত্রা পুস্তক অর্থাৎ দ্বিতীয় পুস্তক পুরাতন নিয়মে তার চারের অধ্যায় চার পদে দেখি লেখা আছে, তখন সদাপ্রভু মসিকে কইলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধরো। তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা তাহার হস্তে যষ্টি হইল। ঈশ্বর এইভাবেই মসিকে এই কার্যে নিযুক্ত করেছিলেন। চল্লিশ বৎসর মিদিয়নের প্রান্তরে তাকে আগে সুশিক্ষিত করে এবং তারপর জ্বলন্ত ঝোপের মাধ্যমে মসির সঙ্গে সম্মিলিত হলেন ঈশ্বর। এখন ঈশ্বর মসির হাতে ওই যষ্টিকে কর্তৃত্বাধিকারের প্রতীকস্বরূপ দিলেন। ঈশ্বর এটাই বুঝিয়ে দিচ্ছেন, যখন ঈশ্বরের ইচ্ছানুসারে আমরা আমাদের যষ্টিরূপী জীবনকে ব্যবহার করি, তখন তিনি এই দায়িত্ব, এই কর্তৃত্বাধিকার তুলে দেন তার পাত্রের হস্তে, আর ফলে আমরা আমাদের দায়িত্বশীলতাকে বুঝে কাজ করতে পারি। এও এক ঐশ্বরিক শিক্ষা, মসি এই শিক্ষা উপলব্ধি করেছিলেন। যাত্রাপুস্তক তার চারের অধ্যায় পাঁচ পদে লেখা আছে, যেন যারা বিশ্বাস করে যে সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইশাকের ঈশ্বর ও জাকবের ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছেন। মসির অন্তরে যে একটা দ্বিধাগ্রস্ত ভাব ছিল, যে ইসরায়েলীয়রা তার কথাকে স্বীকার করবে কিনা, সেই ব্যাপারে ঈশ্বর এক নিশ্চয়তা মসিকে দিলেন, তারা যেন মসির প্রতি তাদের পিতৃপুরুষদের ঈশ্বরের দর্শন প্রদানকে বিশ্বাস করতে পারে। ঈশ্বর চান আমাদের কাছে বাধ্যতা, তিনি এই আজ্ঞাবহতার স্বভাব দেখলে সন্তুষ্ট হন এবং তার সেই সন্তোষের পাত্রের মাধ্যমে ঐশ্বরিক সেবার সমাদর করেন। চারের অধ্যায় ছয় থেকে আট পদে লেখা আছে, পরে সদাপ্রভু তাহাকে আরও কহিলেন, তুমি তোমার হস্ত বক্ষস্থলে দাও। তিনি বক্ষস্থলে হস্ত দিলেন, পরে তাহা বাহির করিলে দেখো তাহার হস্ত হিমেন ন্যায় কুষ্ঠযুক্ত হইয়াছে। পরে তিনি কহিলেন, তোমার হস্ত আবার বক্ষস্থলে দাও। তিনি আবার বক্ষস্থলে হস্ত দিলেন, পরে বক্ষস্থল হইতে হস্ত বাহির করিলে দেখো তাহা পুনরায় তাঁর মাংসের ন্যায় হইল। আট পদে লেখা আছে, তাহারা যদি তোমাকে বিশ্বাস না করে এবং ওই প্রথম চিহ্নে মনোযোগ না করে, তবে দ্বিতীয় চিহ্নে বিশ্বাস করিবে। মুশির হাতের লাঠিটি সাপে পরিণত হওয়া হল মিস্রীয়দের দাসত্ব হতে ইসরায়েলের উদ্ধার করণার্থে ঈশ্বর প্রেরিত মুশির প্রতি বিশ্বাসী হওয়ার প্রথম চিহ্নস্বরূপ। আর দ্বিতীয় চিহ্নস্বরূপ ঈশ্বর দেখালেন মুশির হাতকে কুষ্ঠরোগে পরিণত করে ও তাকে সুস্থ করা। মুশির বুকে বা তার সেই বক্ষস্থল দেখায় মুশির আভ্যন্তরীণ জীবন। বাইবেলের পুরাতন নিয়মে হিতোপদেশ তার 4:23 লেখা আছে, সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। হাত কি করে? অন্তর হতে বা হৃদয় হতে যে আদেশ এসে থাকে হাত তাই পালন করে। মানুষের মধ্যে যে ঈশ্বরে সমর্পিত, ঈশ্বর তার হস্তে সেই কর্তৃত্বের প্রতীক স্বরূপ যষ্টি তুলে দেন। আর ঠিক সেইভাবেই ঈশ্বর এখন মুশির হাতকে চাইছেন যেন সেই হাত মুশির হৃদয় বা অন্তরের ইচ্ছায় কাজ করে। কিন্তু মুশির হৃদয় বা অন্তরটি এখন ঈশ্বরের ইচ্ছা সমর্পিত হয়ে গিয়েছে। অতএব মুশির হৃদয় ও মুশির হস্ত যা করবে তা ঈশ্বরের ইচ্ছানুসারেই করবে। মতিলিখিত সুসমাচারের 17:17 পাই, সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। লোকলিখিত সুসমাচারের আমরা দেখি 6:45 পড়ি, ভালো মানুষ আপন হৃদয়ের ভালো ভাণ্ডার হইতে ভালোই বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে, যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কয়। ঈশ্বর মুশিকে সেই কথাই বলছেন যে মুশির কাছে তিনি তার হৃদয় ও তার হস্ত চান। আজ আমাদের কাছে ঈশ্বর সেই একই কথা বলে চলেছেন। তিনি আমাদের অর্থ, আমাদের ক্ষমতা, সামর্থ্য কিছুই চাইছেন না। ঈশ্বর শুধুমাত্র আপনাকেই চান, চান আমাকে। ঈশ্বর যদি আমাদের পান তাহলে আরও অনেককেই লাভ করবেন। এই শিক্ষা মুশি প্রতি সেদিন ঈশ্বর দিয়েছিলেন, দিয়েছিলেন ইসরায়েল সন্তানগণকে যারা ঈশ্বরের প্রজাবর্গ, এবং দিয়েছেন আজকের দিনে আমাদেরকেও। আমরা যাত্রাপুস্তক 4 থেকে আলোচনা করছি, 9:10 দেখুন লেখা আছে, আর এই দুই চিহ্ন যদি বিশ্বাস না করে ও তোমার রবে মনোযোগ না করে, তবে তুমি নদীর কিছু জল লইয়া শুষ্ক ভূমিতে ঢালিয়া দিও, তাহাতে তুমি নদী হইতে যে জল তুলিবে তা শুষ্ক ভূমিতে রক্ত হইয়া যাইবে। 10 লেখা আছে, পরে মুশি সদাপ্রভুকে কহিলেন, হায় প্রভু, আমি বাকপটু নই, ইয়ার পূর্বেও ছিলাম না, বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি। মুশি প্রথম দ্বিধা প্রকাশ করেছিলেন ঈশ্বরের আহ্বানে যে তাকে ঈশ্বর প্রেরিত হিসাবে কেউ বিশ্বাস করবে না। দ্বিতীয় দ্বিধা প্রকাশ করেছিলেন যে হে ঈশ্বর, এই কাজের জন্য তোমার তো প্রয়োজন একজন সুবক্তার, কিন্তু আমি ভালোভাবে কথাই বলতে পারি না। তিনি নিজেকে অযোগ্য হিসাবে ভেবে নিয়েছিলেন, কিন্তু মানুষ যা যোগ্যতার মাপকাঠি হিসাবে ঈশ্বরের সেবাক্ষেত্রে গণ্য করে ঈশ্বর তা মানেন না। ঈশ্বর সম্পূর্ণ নিজের মনের মতো তার কার্যকারীকে গড়তে চান। তিনি আমাদের যোগ্যতা চান না, তিনি দেখেন আমাদের ইচ্ছুক আত্মাকে, তিনি চান আমাদের আজ্ঞাবহতার স্বভাব। আমাদের ইচ্ছুক আত্মাকে তিনি তৈরি করে নেবেন তার মনের মতো করে, আমরা তাতে যদি সমর্পিত হই। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। মনে রাখি যে সৃষ্টিকর্তা ঈশ্বর মানুষকে যখন সৃষ্টি করেছিলেন, তখন মাটি হতে তাকে নির্মাণ করে তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করিয়েছিলেন, ফলে মৃন্ময় মানুষ হয়েছিল সজীব প্রাণী। সেই প্রাণবায়ু মানুষের মধ্যে যে সজীবতা সেদিন নিজে ছিল, অনন্তকালে তা যেন ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে পারে। তার জন্য ঈশ্বর নিয়ত পরিশ্রম করে চলেছেন, তার ভক্তদেরকে তৈরি করে বিনাশের হাত হতে মানুষকে রক্ষা করার কাজে নিযুক্ত করতে চান। তিনি শুধু যিশাইয়াকে নয়, কিন্তু আমাদের সবার সম্মুখে এক প্রশ্ন রেখেছেন, আমি কাকে পাঠাইব, আমাদের পক্ষে অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মার পক্ষে তৃতীয় ঈশ্বরের পক্ষে কে যাইবে? এর উত্তরে আমরা কজন ঈশাইয়ের মতো বলতে পারি, এই আমি, আমাকে পাঠাও। এ হলো ইচ্ছুক আত্মার কাজ। ঈশ্বর এই ইচ্ছুক আত্মাই চান, ঈশ্বর তার প্রয়োজন অনুযায়ী প্রস্তুত করেন। যাত্রাপুস্তকে পাই মসির উপর ঈশ্বরের এই প্রস্তুতির কার্য এবং তার মাধ্যমে ঈশ্বরের কার্যসাধনের কথা। এই কার্যসাধনের উদ্দেশ্যে অর্থাৎ মিশ্রীয় দাসত্ব হতে ইসরায়েল সন্তানদের উদ্ধার করার উদ্দেশ্যে ঈশ্বর কি মসির কাছে কি চাইছেন আমরা লক্ষ্য করি। চারের অধ্যায় ১১ এবং ১২ পদ আপনি লক্ষ্য করুন। সদাপ্রভু তাহাকে কইলেন, মনুষ্যের মুখ কে নির্মাণ করিয়াছে, আর বোবা বধির মুক্তচক্ষু বা অন্ধকে কে নির্মাণ করে? আমি সদাপ্রভু কি করি না? এখন তুমি যাও, আমি তোমার মুখের সহবর্তী হইব ও কি বলিতে হইবে তোমাকে জানাইব। ঈশ্বর মসির কাছে শুধুমাত্র মসির হাতই নয়, কিন্তু মসির মুখও আকাঙ্ক্ষা করছেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি মসির মুখের সহবর্তী হবেন, ফলে কি বলতে হবে তাও তিনি মসির মুখে প্রকাশ করবেন। গতবারের আলোচনায় আমরা শাস্ত্রের সেই বচনটি পেয়েছিলাম যে হৃদয় হতে হয় জীবনের উদ্যম। সুতরাং হৃদয়ের কুপাটিতে যা রয়েছে তাই বার হয়ে আসবে মুখরূপ বালতিটিতে। এখন হৃদয় যদি হয় মৃত্যুর বা অন্ধকারের আধার, তবে সেই মানুষের মুখনির্গত সমস্ত কথা হবে মৃত্যুজনক বা অন্ধকারের কালিমা ভরা। আর যদি হৃদয় হয় জীবন বা দীপ্তির আধার, তাহলে সেই মানুষের মুখনির্গত বাক্য হবে জীবনজনক বা দীপ্তিতে পূর্ণ। ঈশ্বর চাইছেন মসির মুখ, মসির হাত, কিন্তু মনে রাখতে হবে ঈশ্বর মসির বক্ষস্থল বা হৃদয় আকাঙ্ক্ষা করেছিলেন। অতএব সেই হৃদয় উৎপাদিত ঐশ্বরিক বিষয় অনুসারে মসির মুখ কথা বলবে এবং মসির হাত কাজ করবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আজ ঈশ্বরেতে হৃদয়টি সমর্পণ করি, ফলে ঈশ্বরের ব্যবহার্য হয়ে আমাদের হাত ও মুখ কাজ করবে। আমাদের প্রত্যেককে ঈশ্বরই সৃষ্টি করেছেন, আর প্রত্যেকের জন্য ঈশ্বর পরিকল্পনা করে রেখেছেন। ঈশ্বরের সমর্পিত থেকে সেই পরিকল্পনা অনুসারে প্রস্তুত হওয়াই আমাদের জীবনের উদ্দেশ্য হোক। যাত্রাপুস্তক তার চারের অধ্যায় ১৩ পদে দেখুন লেখা যে, তিনি কইলেন, হে আমার প্রভু, বিনয় করি, যাহার হাতে পাঠাইতে চাও পাঠাও। আমরা দেখি যে ঈশ্বর এত নিশ্চয়তা দেওয়ার পরেও মসির মধ্যে হতাশা, কারণ মসিও আমার আপনার মতন রক্ত মাংসের মানুষ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু বলেন, যদি কেউ তোমাকে এক ক্রোশ যেতে বলে, তাহলে তুমি তার সঙ্গে দুই ক্রোশ যেও। যদি তোমার জামাটা চায়, তাহলে তার তোমাক যে কোটটা, সে কোটটাও তুমি তাকে দিয়ে দিও। আমাদের মন যেন সেরকম হয়। ঈশ্বর আমাদেরকে যে নিশ্চয়তা দিয়েছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তাতে বিশ্বাস করি। মসি মুহূর্তের মধ্যে সেই বিশ্বাসকে হারিয়ে ফেলেছিলেন এবং ঈশ্বর তাকে উৎসাহিত করেছেন, বারবার করে তার উপস্থিতির কথা জানিয়েছেন, তার নামের মধ্যে দিয়ে তার উপস্থিতি ও পরাক্রমকে প্রকাশ করেছেন, এবং দুটি অলৌকিক কাজের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন যে তিনি তাঁর সহবর্তী এবং তার অযোগ্যতা তিনি ক্ষমা করে নতুন করে শুরু করবার জন্য যে শক্তি তিনি দান করবেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আমাদের জীবনও আমরা যদি ঈশ্বরের হাতে নিজেদেরকে সমর্পণ করি, আমরা যুবক হই কি যুবতী, বৃদ্ধ হই কি বৃদ্ধা, আমরা যে বয়সেরই হই না কেন, যে কোনো জায়গায় থাকি না কেন, আমাদের যে কোনো ভাষা হোক না কেন, আমাদের গায়ের রং যেমনই হোক না কেন, ঈশ্বর আমাকে আপনাকে ভালোবাসেন এবং তার শক্তি, তার পরাক্রম এবং তার চালনা দ্বারা আপনাকে আমাকে এগিয়ে চলতে সাহায্য করবেন। যদি বিশ্বাস করি, আসুন প্রার্থনায় নিজেদেরকে অবনত করি যেন প্রভু সাহায্য করেন। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি তোমার জীবন্ত বাক্যের জন্য। তুমি আমাদেরকে যাবৎকাল আশীর্বাদ করেছ প্রভু। তুমি আমাদের জীবনে যে সমস্ত বিষয়গুলি তোমার কাছে আসতে বাধা দেয়, সেই সকল বিষয়গুলি আমাদের জীবন থেকে সরিয়ে দাও, যেন অজুহাত দিয়ে আমরা তোমার কাছ থেকে তোমার সেবা থেকে, তোমার আরাধনা থেকে, তোমার রাজ্যের জন্য যে দায়িত্ব তা থেকে আমরা সরে না আসি। তুমি আমাদেরকে উৎসাহিত করো, আমাদের সঙ্গে থাকো। সকল ধন্যবাদ গৌরব মহিমা তোমারই হোক। ত্রাণকর্তা যীশুর নামে প্রার্থনা চাই, আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।